জুয়েল গ্রন্থ এবং লাউদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট কলিসিয়া সংখ্যা ৪০
সংখ্যা ৪০
পিতর প্রতীকীভাবে তৃতীয় প্রহরে কাইসারিয়া ফিলিপ্পিতে ছিলেন এবং কাইসারিয়া মারিতিমা ও নবম প্রহরের উদ্দেশ্যে পথে ছিলেন। মথি ও মরকুসের বর্ণনা অনুযায়ী ছয় দিন পরে পিতর, জাকব ও জোহন রূপান্তরের পর্বতে ছিলেন। লুক বলেন পানিয়ুম ও সেই পর্বতের মধ্যে আট দিন। কাইসারিয়া ফিলিপ্পির নরকের দ্বার থেকে ক্রুশের মৃত্যু পর্যন্ত পথে রূপান্তরের পর্বতে একবার বিরতিসহ পানিয়ুম থেকে রবিবারের আইন পর্যন্ত তিনটি ধাপ, আরম্ভে কাইসারিয়া, মধ্যখানে পর্বত এবং শেষে কাইসারিয়া, আরম্ভে নরক, শেষে মৃত্যু আর মধ্যখানে ঈশ্বরের মহিমা। নরকের দ্বার দ্বারা প্রতিকায়িত একটি আলফা বিদ্রোহ এবং ঈশ্বরের পুত্রের মৃত্যুর দ্বারা প্রতিকায়িত একটি ওমেগা বিদ্রোহ।
কাইসারিয়া ফিলিপি সেই ভিত্তি, কারণ সেখানেই খ্রিস্ট সেই শিলাকে চিহ্নিত করেছিলেন যার উপর তিনি তার মণ্ডলী নির্মাণ করবেন। রূপান্তরের পর্বত দ্বিতীয় ধাপ, যেখানে মন্দির সম্পন্ন হয় এবং শীর্ষ পাথর স্থাপিত হয়। এরপর তৃতীয় ধাপটি, অর্থাৎ ক্রুশে বিচার, সংঘটিত হল।
তিনি তাদের বললেন, আমি সত্যই তোমাদের বলছি, এখানে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে কতকগুলি আছে যারা ঈশ্বরের রাজ্যকে শক্তিসহ উপস্থিত হতে দেখা না পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আর ছয় দিনের পর যীশু পিতর, জাকব ও জোহনকে সঙ্গে নিলেন এবং তাদের একান্তে পৃথক করে এক উচ্চ পর্বতে নিয়ে গেলেন এবং তাদের সামনে তিনি রূপান্তরিত হলেন আর তার বস্ত্র দীপ্তিমান হল, তুষারের মতো অতিশয় শুভ্র, এমন যে পৃথিবীতে কোনো ধোপাই সেগুলিকে ঐরূপ শুভ্র করতে পারে না। আর এলিয়া মূসার সঙ্গে তাদের কাছে আবির্ভূত হলেন এবং তারা যীশুর সঙ্গে কথা বলছিলেন।
আর পিতর উত্তর দিয়ে যীশুকে বললেন, প্রভু, এখানে আমাদের থাকা কল্যাণকর, আর আমরা তিনটি তাঁবু স্থাপন করি, একটি আপনার জন্য, একটি মূসার জন্য এবং একটি এলিয়াহর জন্য।
কারণ তিনি কি বলিবেন তাহা জানিতেন না,
কারণ তাহারা অত্যন্ত ভীত ছিল। আর একটি মেঘ তাহাদের ওপর ছায়া করিল এবং মেঘের মধ্য হইতে এক ধ্বনি হইল, এ আমার প্রিয় পুত্র, তোমরা তাহার কথা শোন। আর হঠাৎ চারিদিকে চাহিয়া তাহারা আর কাহাকেও দেখিল না, তাহাদের সহিত কেবল যীশুই ছিলেন। আর পর্বত হইতে নামিবার সময় তিনি তাহাদিগকে আদেশ করিলেন যে যতক্ষণ না মনুষ্যপুত্র মৃতদের মধ্য হইতে পুনরুত্থিত হন ততক্ষণ তোমরা যাহা দেখিয়াছ তাহা কাহাকেও বলিও না। আর তাহারা সেই কথাটি নিজেদের মধ্যেই রাখিল এবং পরস্পরে আলোচনা করিল যে মৃতদের মধ্য হইতে পুনরুত্থিত হওয়া কথাটির অর্থ কি। মার্ক ৯:২১।
পর্বতে পিতর মুশি খ্রিস্ট ও এলিয়ার জন্য তাঁবু স্থাপনের প্রস্তাব করেন।
মুশি মৃত্যুর মধ্য দিয়ে অতিক্রম করেছিলেন, কিন্তু মিখায়েল অবতীর্ণ হয়ে মুশির দেহ পচনগ্রস্ত হওয়ার পূর্বেই তাকে জীবন দান করলেন। শয়তান দেহটিকে নিজের বলে দাবি করে তা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু মিখায়েল মুশিকে পুনরুত্থিত করলেন এবং তাকে স্বর্গে নিয়ে গেলেন। শয়তান ঈশ্বরের বিরুদ্ধে তীব্র কটূক্তি করল, তার শিকারকে তার হাত থেকে কেড়ে নিতে তিনি অনুমতি দিয়েছিলেন বলে ঈশ্বরকে অন্যায়কারী বলে অভিযুক্ত করল। কিন্তু ঈশ্বরের দাস তার প্রলোভনে পতিত হয়েছিল বটে, তবু খ্রিস্ট তার প্রতিপক্ষকে ভর্ৎসনা করলেন না। তিনি নম্রভাবে বিষয়টি তার পিতার হাতে সঁপে দিয়ে বললেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন।
যীশু তার শিষ্যদের বলেছিলেন যে তার সঙ্গে দাঁড়িয়ে থাকা কিছু লোক আছেন যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না যতক্ষণ না তারা শক্তি সহকারে ঈশ্বরের রাজ্যের আগমন প্রত্যক্ষ করে। রূপান্তরের সময় এই প্রতিশ্রুতি পূর্ণ হল, সেখানে যীশুর মুখমণ্ডল পরিবর্তিত হয়ে সূর্যের ন্যায় দীপ্তিমান হল, তার বস্ত্র ছিল শুভ্র ও দীপ্তিময়। যীশুর দ্বিতীয় আবির্ভাবে মৃতদের মধ্য থেকে যারা পুনরুত্থিত হবে তাদের প্রতিনিধিত্ব করতে মূসা সেখানে উপস্থিত ছিলেন, আর এলিয়া, যিনি মৃত্যু না দেখেই স্বর্গে তুলে নেওয়া হয়েছিলেন, তিনি প্রতিনিধিত্ব করলেন তাদের যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনে অমরত্বে রূপান্তরিত হবে এবং মৃত্যু না দেখেই স্বর্গে তুলে নেওয়া হবে। শিষ্যরা বিস্ময় ও ভয়ে যীশুর উৎকৃষ্ট মহিমা এবং যে মেঘ তাদের ওপর ছায়া বিস্তার করেছিল তা দর্শন করল এবং তারা ভয়ঙ্কর মহিমায় ঈশ্বরের কণ্ঠস্বর শুনল, এই আমার প্রিয় পুত্র, তার কথা শোনো। আর্লি রাইটিংস ১৬৪।
রূপান্তর পর্বত তিনটি আবাসতাঁবু চিহ্নিত করে। একটি হল প্রাচীন ইসরায়েলের সূচনায় মুশির আবাসতাঁবু,
আরেকটি হল তার অবতার গ্রহণ দ্বারা প্রতিনিধিত্বকৃত খ্রিস্টের আবাসতাবু, এবং তৃতীয়টি হল সেই আবাসতাবু যা 144,000 এবং যা এলিয়াহ দ্বারা প্রতিনিধিত্বকৃত 144,000 তারা, যারা খ্রিস্টের দ্বিতীয় আগমন দেখার পূর্ব পর্যন্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করে না। পর্বতটি সেই মুহূর্তকে চিহ্নিত করে যখন 144,000-এর উপর মোহর আরোপিত হয়।
144,000-এর তাবের্নাকল প্রতিস্বরূপ তাবু উৎসবে স্থাপিত হয়। সেই পর্বত তাদের চিহ্নিত করে যারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, এবং তিনজন সাক্ষী উপস্থাপন করে এই মর্মে যে যখন তারা সেই পর্বতে ঈশ্বরের মহিমা দর্শন করে তখন তাই প্রতিস্বরূপ তাবু উৎসব।
তারা এলিয়ার তাবের্নাকল রূপে উত্থাপিত হয়েছেন, যার স্থাপনা 2023 সালে আরম্ভ হয়েছিল যখন মোশি ও এলিয়া উভয়েই পুনরুত্থিত হয়েছিলেন। প্রথমে ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সেটিই একমাত্র ভিত্তি যা স্থাপন করা যেতে পারে, আর সেই ভিত্তি হলেন খ্রিস্ট, কোন শিলা ও ভিত্তি প্রস্তর। এরপর চূড়া শিলা স্থাপন করা হয়েছিল যা রূপান্তর পর্বতে যে রূপে উপস্থাপিত হয়েছিল সেই রূপ 144,000-এর শিলকরণকে প্রতিকায়িত করেছিল। ওই পর্বতে পিতর, জাকব ও জোহন প্রতিনিধিত্ব করেছিলেন তাদের, যারা প্রকৃতপক্ষে মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। পরে পিতর লিপিবদ্ধ করেছিলেন যে যাজক রাজ্য তাদেরই যারা স্বাদ গ্রহণ করেছে যে প্রভু মঙ্গলময়, এবং যারা এক আত্মিক গৃহ ছিলেন তারা জীবন আস্বাদন করেছেন, অতএব তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেন না।
যদি তোমরা আস্বাদন করিয়া থাক যে প্রভু অনুগ্রহশীল, যাহার নিকটে তোমরা আগমন করিতেছ, যিনি জীবন্ত পাথর, যদিও মানুষদের দ্বারা অগ্রাহ্য তথাপি ঈশ্বরের নিকটে মনোনীত ও মহামূল্য, তোমরাও জীবন্ত পাথরস্বরূপ আত্মিক গৃহরূপে পবিত্র যাজকত্বরূপে নির্মাণ প্রাপ্ত হইতেছ, যাহার উদ্দেশ্য যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের নিকটে গ্রাহ্য আত্মিক বলিদান সমূহের অর্পণ। অতএব শাস্ত্রে লিখিত আছে, দেখ আমি সিয়নে এক প্রধান কোণার পাথর স্থাপন করিতেছি, মনোনীত মহামূল্য, এবং যিনি তাহার উপরে বিশ্বাস করে তিনি লজ্জিত হইবেন না। 1 পিতর 2:3-6।
কনফাউন্ডেড হিসেবে যে শব্দটি অনুদিত হয়েছে তার অর্থ লজ্জিত হওয়া। অবশিষ্টগণ পিতর দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্ত এবং তাদের আনন্দকে শেষ বৃষ্টির বার্তাকে প্রত্যাখ্যানকারীদের সঙ্গে বৈপরীত্যে স্থাপন করা হয়েছে। 144,000-এর একটি চাবিকাঠি, কারণ পিতরকে রাজ্যের চাবিসমূহ দেওয়া হয়েছিল, হল সেই প্রধান কর্ণশিলা যা সিয়নে স্থাপিত হয়েছিল। সেই শিলা ধার্মিকদের দৃষ্টিতে বিস্ময়কর এবং এফ্রোইমের মদ্যপদের জন্য হোঁচটের পাথর।
যে পাথর নির্মাতারা ত্যাগ করিয়াছিল তাহাই কোণার শিরোপাথর হইয়াছে। এই কার্য প্রভুর, আমাদের চক্ষে ইহা আশ্চর্য। গীতসংহিতা 100:22-22।
যীশু দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তের উপসংহারে এই পদগুলির বিষয়ে মন্তব্য করেছিলেন।
যীশু তাদের বলিলেন, তোমরা কি কখনো শাস্ত্রে পড়নি যে পাথর গৃহ নির্মাতারা তেজিলেন সেইটাই কোণের শিরস্তম্ভ হইয়াছে, এ প্রভুর পক্ষ হইতে হইয়াছে, এবং ইহা আমাদের চক্ষে আশ্চর্য? অতএব আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বরের রাজ্য তোমাদের হইতে গৃহীত হইবে এবং তাহার ফল উৎপন্ন করে এমন এক জাতির নিকট প্রদান করা হইবে, এবং যে কেহ এই পাথরের ওপর পড়িবে সে চূর্ণ বিচূর্ণ হইবে, কিন্তু যাহার ওপর ইহা পড়িবে ইহা তাহাকে গুঁড়ো করিয়া ফেলিবে। আর যখন প্রধান যাজকেরা ও ফারিসিরা তাহার উপমাগুলি শুনিল, তাহারা উপলব্ধি করিলেন যে তিনি তাহাদেরই সম্বন্ধে কথা বলিতেছেন, কিন্তু তাহাকে ধরিবার চেষ্টা করিলে তাহারা জনতাকে ভয় করিলেন, কারণ জনতা তাহাকে ভাববাদী বলিয়া গণ্য করিত। মথি 1:42-6।
যেই এই ভিত্তিমূলক বার্তাকে গ্রহণ করে সে ভগ্ন হবে, কারণ শিলা হলেন খ্রিস্ট এবং সুসমাচারের কার্য হল মানুষকে ধুলিতে নত করা।
বিশ্বাসের দ্বারা ধার্মিক সাব্যস্তকরণ কি? এটি ঈশ্বরের সেই কার্য যাতে তিনি মানব মহিমাকে ধুলাই মিশিয়ে দেন এবং মানুষের পক্ষে নিজ ক্ষমতায় যা করা অসম্ভব তা তার জন্য তিনি নিজেই সম্পাদন করেন। যখন মানুষ নিজেদের শূন্যতা দেখতে পায় তখন তারা খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র পরিধানের জন্য প্রস্তুত হয়। যখন তারা সারাদিন ঈশ্বরকে স্তব ও মহিমান্বিত করতে শুরু করে তখন দর্শনের দ্বারাই তারা সেই একই প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে থাকে। পুনর্জন্ম কি? এটি মানুষের কাছে তার নিজস্ব প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা, যে নিজের মধ্যে সে মূল্যহীন।
ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড দুইত উৎসাব্র।
যেই ভিত্তিপ্রস্তরকে প্রত্যাখ্যান করে সে ধ্বংসপ্রাপ্ত হয়, যেমন যিশুর দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তের প্রয়োগের পরিপূর্তিতে প্রাচীন ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল। ইহুদিরা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল, তারা মূসাকেও প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা যদি মূসাকে বিশ্বাস করত তবে খ্রিস্টকেও বিশ্বাস করত। তারা ঈশ্বরের ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিল মানুষের আজ্ঞাগুলিকে মতবাদ রূপে শিক্ষা দিয়ে। খ্রিস্ট, মূসা ও ব্যবস্থা সকলেই ভিত্তির প্রতীক, আর স্থাপন করা যেতে পারে এমন একমাত্র ভিত্তি হলেন খ্রিস্ট। তথাপি ভিত্তি হিসেবে খ্রিস্ট বহু প্রতীকে নিরূপিত হয়েছেন। এই বাস্তবতার উদাহরণ হিসেবে মূসা ও ব্যবস্থা উভয়ই বিদ্যমান। খ্রিস্টই একমাত্র ভিত্তি, কিন্তু এর অর্থ কেবল এই যে তার ভাববাদী বাক্যে যে অন্যান্য ভিত্তিসমূহ আছে সেগুলি তাং চরিত্রের কোনো একটি দিকের নিছক প্রতীক মাত্র।
কারণ যে ভিত্তি স্থাপিত হয়েছে সেই ভিত্তি ছাড়া আর কেউ কোনো ভিত্তি স্থাপন করতে পারে না, সেই ভিত্তি হলেন যীশু খ্রিস্ট। এই করিন্থীয় 3:11।
যীশু হলেন বাক্য, এবং সেই রূপ তার বাক্যের অন্তর্গত বিধানসমূহ তাকেই প্রতিনিধিত্ব করে। এই কারণেই সিস্টার হোয়াইট লিপিবদ্ধ করেছেন যে 10 আজ্ঞা খ্রিস্টের চরিত্রের অনুলিপি। তিনি আদি ও অন্ত, এবং এভাবে উপস্থাপনের মধ্যেই এই সত্যটি চিহ্নিত হয় যে খ্রিস্ট সর্বদা কোনো বিষয়ের আরম্ভের সঙ্গে তার পরিসমাপ্তিকে একত্রে চিত্রিত করেন। বাক্যরূপে তিনি সত্য, আর সত্য এক ভবিষ্যৎবাণীমূলক কাঠামো। তিনি যখন তার বাক্য মোহরিত করেন ও মোহর ভেঙে তা উন্মুক্ত করেন, তখন তিনি যিহুদা গোত্রের সিংহ। তিনিই সেই কোণার প্রস্তর যিনি শীর্ষ প্রস্তরে পরিণত হন। কোণার প্রস্তর কেবল তাকে ভিত্তি হিসেবে উপস্থাপনের এক চিত্র, অথবা ইব্রীয় ভাষার সত্য শব্দটির প্রথম অক্ষর। শীর্ষ প্রস্তর মন্দিরের মুকুট সরল হয়, চূড়ান্ত কর্ম এবং সত্যের কাঠামোর সঙ্গে সমন্বয় সাধিত হলে শীর্ষ প্রস্তর কোণার প্রস্তরের চেয়ে 22 গুণ অধিক শক্তিমান। যারা আস্বাদন করেছেন যে প্রভু মঙ্গলময়, তাদের চোখে বিস্ময়কর বিষয় এই যে কোণার প্রস্তর ও শীর্ষ প্রস্তরের সঙ্গে সমন্বিত সত্যের কাঠামোর নীতিসমূহ কিভাবে পিতর্কে প্রদত্ত ভাববাদী চাবিসমূহের একটিকে শনাক্ত করে।
আলফা প্রথম অক্ষরটি 1, কিন্তু ওমেগা শেষ অক্ষরটি 22। মিলারের রত্নসমূহ সূর্যের ন্যায় জ্যোতির্ময়, কিন্তু যখন ধুলো ঝাড়ার ব্রাশধারী ব্যক্তি রত্নগুলি একত্র করলেন, তখন সেগুলি 10 গুণ অধিক দীপ্তিমান হয়ে উঠল। যে অনুধাবন যে কোনো ভবিষ্যৎবাণীমূলক রেখার অন্তিম অংশটি প্রারম্ভিক অংশের অনুরূপ, কিন্তু তদপেক্ষা অধিক ক্ষমতাশালী। এ অনুধাবনটি বিস্ময়কর। এটি খ্রিস্টের চরিত্রের একটি উপাদান, এটি পিতরকে প্রদত্ত চাবিগুলির একটি, যার দ্বারা 1,44,000কে বাধা হয়।
পিতরের আধ্যাত্মিক গৃহ হল উইলিয়াম মিলারের স্বপ্নের পেটিকা এবং মালাখির দশমাংশ ও অর্ঘের ভাণ্ডার। স্বর্গের জানালাগুলি যখন উন্মুক্ত হয়, তখন এক শ্রেণী কক্ষ থেকে নিক্ষিপ্ত হয়, আর অন্য শ্রেণী পেটিকায় নিক্ষিপ্ত হয়ে ঈশ্বরের বিজয়ী মণ্ডলীর একরূপ শুভ্র সুতির পোশাক প্রদান করা হয়।
গম্ভীরভাবে ও সর্বসমক্ষে যিহুদার জনগণ ঈশ্বরের আইন মান্য ও পালন করতে নিজেদের অঙ্গীকারবদ্ধ করেছিল, কিন্তু কিছুকালের জন্য এজরা ও নেহেমিয়ার প্রভাব প্রত্যাহিত হলে অনেকে প্রভু থেকে বিচ্যুত হল। নেহেমিয়া পারস্যে ফিরে গিয়েছিলেন। জিরুসালেম থেকে তার অনুপস্থিতির সময় এমন অনিষ্ট অনুপ্রবেশ করল যা জাতিকে বিপদগামী করার হুমকি দিল। কেবল যে মূর্তিপূজকেরা নগরে পা জমিয়েছিল তাই নয়, বরং তাদের উপস্থিতিতে মন্দিরের নিজ পরিসরও অপবিত্র হয়ে পড়ল। আন্তবিবাহের মাধ্যমে ইসরায়েলের প্রবল শত্রু অম্মনীয় তোবিয়া ও মহাযাজক এলিয়াশিবের মধ্যে একটি সখ্য স্থাপিত হয়েছিল। এই অপবিত্র জোটের ফলস্বরূপও ইতোপূর্বে জনগণের দশমাংশ ও নৈবেদ্য সংরক্ষণের ভাণ্ডার কক্ষ হিসেবে ব্যবহৃত মন্দির সংলগ্ন একটি কক্ষে তোবিয়াকে বাস করতে এলিয়াশিব অনুমতি দিয়েছিলেন।
আম্মনীয় ও মোয়াবীয়দের ইসরায়েলের প্রতি নিষ্ঠুরতা ও বিশ্বাসঘাতকতার কারণে ঈশ্বর মসির মাধ্যমে ঘোষণা করেছিলেন যে তাদেরকে তার লোকদের সমাবেশ থেকে চিরতরে দূরে রাখা হবে। দেখুন ব্যবস্থা বিবরণ 23:3। এই বাক্যকে অমান্য করে মহাযাজক ঈশ্বরের গৃহের কক্ষে সঞ্চিত উৎসর্গসমূহ বের করে দিয়েছিলেন, যাতে এই নিষিদ্ধ জাতির প্রতিনিধির জন্য জায়গা করা যায়।
ঈশ্বর ও তার সত্যের এই শত্রুকে এমন অনুগ্রহ প্রদান করার চেয়ে ঈশ্বরের প্রতি বড় অবজ্ঞা আর দেখানো যেত না।
পারস্য থেকে ফিরে এসে নেহেমিয়া সেই দৃষ্ট অপবিত্রতার কথা জানতে পারলেন এবং অনধিকার প্রবেশকারীকে বহিষ্কার করতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন। এটি আমাকে ভীষণভাবে বেদনাহত করেছিল, তিনি বলেন। অতবেব আমি তোবিয়ার সব গৃহস্থালী জিনিসপত্র কক্ষ থেকে বাইরে ফেলে দিলাম। তারপর আমি আদেশ দিলাম এবং তারা কক্ষসমূহ শুদ্ধ করল, এবং সেখানে আমি আবার ঈশ্বরের গৃহের পাত্রসমূহ সঙ্গে খাদ্য বলি ও ধূপ নিয়ে এলাম।
মন্দির কেবল অপবিত্রই করা হয়নি, অর্পণসমূহ অপব্যবহৃত হয়েছিল। এর ফলে জনগণের দানশীলতা নিরুৎসাহিত হয়েছিল, তাদের ধর্মোৎসাহ ও উদ্দীপনা হারিয়ে গিয়েছিল এবং তারা দশমাংশ প্রদান করতেও অনিচ্ছুক হয়ে পড়েছিল। প্রভর গৃহের ভাণ্ডারাগারগুলিতে যোগান অপ্রতুল ছিল। মন্দির সেবায় নিয়োজিত বহু গায়ক ও অন্যান্যরা পর্যাপ্ত সমর্থন না পেয়ে ঈশ্বরের কাজ ত্যাগ করে অন্যত্র শ্রমে নিযুক্ত হয়েছিল।
এই অপব্যবহারসমূহ সংশোধনের জন্য নেহেমিয়া কাজ আরম্ভ করলেন। তিনি যারা প্রভুর গৃহের সেবাকার্য ত্যাগ করেছিলেন তাদের একত্র করলেন এবং তাদের নিজ নিজ স্থানে স্থাপন করলেন। এতে জনগণ আস্থায় অনুপ্রাণিত হল এবং সমগ্র যিহুদা শস্য, নূতন দ্রাক্ষারস ও তেলের দশমাংশ নিয়ে এল। যারা বিশ্বস্ত গণ্য হয়েছিল তাদের করা হল ভাণ্ডারসমূহের উপর কোষাধ্যক্ষ এবং তাদের কার্যভার ছিল তাদের ভ্রাতৃগণের মধ্যে বণ্টন করা। প্রফেটস অ্যান্ড কিংস 669-670।
নেহেমিয়া যখন তোবিয়াকে বহিষ্কার করেছিলেন তখন তিনি সেই একই মন্দির থেকে খ্রিস্ট কর্তৃক মুদ্রা বদলকারীদের বহিষ্কারের পূর্বরূপ দিচ্ছিলেন। ওটা কেবল মন্দিরই ছিল না, বরং মন্দিরের ভিতরে সেই কক্ষ যেখানে দশমাংশ সংরক্ষিত থাকত। যখন ফিলাদেলফি এলিয়াকিম লাওদিকীয় শেবনার স্থলাভিষিক্ত হলেন তখন শেবনা ছিলেন সেই কোষাধ্যক্ষ, যাকে এক দূরবর্তী মাঠে নিক্ষিপ্ত করা হয়েছিল।
সেনাবাহিনীর প্রভু ঈশ্বর এইরূপ বলেন, যাও এই কোষাধ্যক্ষের নিকট, অর্থাৎ গৃহের উপর যিনি নিয়োজিত সেই শেবনার নিকট গিয়ে বল, এখানে তোমার কি আছে আর এখানে তোমার কে আছে যে তুমি এখানে নিজের জন্য এক সমাধি কেটে নিয়েছ, যেমন কেউ উচ্চস্থানে নিজের জন্য সমাধি কাটে এবং শিলায় নিজের জন্য এক আবাস খোদাই করেছ। দেখ, প্রভু তোমাকে এক প্রবল বন্দিত্বে বহন করে নিয়ে যাবেন এবং নিশ্চয়ই তোমাকে আবৃত করবেন। তিনি অবশ্যই প্রচণ্ডভাবে তোমাকে পাক ঘুরিয়ে একটি প্রশস্ত দেশে বলের ন্যায় নিক্ষেপ করবেন। সেখানে তুমি মরবে এবং সেখানে তোমার গৌরবের রথসমূহ তোমার প্রভুর গৃহের লজ্জা হবে। আর আমি তোমাকে তোমার পদ থেকে বিতাড়িত করব এবং তোমার পদমর্যাদা থেকে সে তোমাকে টেনে নামাবে।
এবং সেই দিনে এমন ঘটিবে যে
আমি আমার দাস হিলকিয়ার পুত্র এলিয়াকিমকে ডাকিব এবং আমি তাহাকে তোমার বস্ত্র পরাইব এবং তোমার কোমরবন্ধ দ্বারা তাহাকে বলবান করিব এবং তোমার শাসনভার আমি তাহার হাতে সমর্পণ করিব। আর সে জিরুসালেমের অধিবাসীদের এবং যিহুদার গৃহের পিতা হইবে এবং দায়ুদের গৃহের চাবি আমি তাহার কাঁধের উপর স্থাপন করিব। তাই সে খুলিবে, কেহ বন্ধ করিবে না, এবং সে বন্ধ করিবে, কেহ খুলিবে না।
আর আমি তাকে এক নিশ্চিত স্থানে পেরেকের ন্যায় গেঁথে দেব এবং সে তাহার পিতৃগৃহের জন্য এক মহিমাময় সিংহাসন হইবে এবং তাহার উপরে তাহার পিতৃগৃহের সমুদয় মহিমা, সন্ততি ও শাখা প্রশাখা ঝুলাইয়া দেওয়া হইবে। স্বল্প পরিমাণের সকল পাত্র, পেয়ালার পাত্র হইতে আরম্ভ করিয়া সকল কলশ অবধি। সেই দিনে সেনাবাহিনীর প্রভু বলেন, যে পেরেকটি নিশ্চিত স্থানে গেঁথা আছে তাহা অপসারিত হইবে, কর্তিত হইবে এবং পতিত হইবে, এবং যে ভার তাহার উপরে ছিল তাহা কর্তিত হইবে, কারণ প্রভু ইহা উচ্চারণ করিয়াছেন। যিশায়া 22:15-22।
যেদিন নির্বোধ লাওদিকীয় শেবনাকে বহিষ্কৃত করা হয় সেদিন এলিয়াকিমকে বিজয়ী কলিসিয়ার শাসনভার প্রদান করা হয়। খ্রিস্ট যখন মহামূল্য রত্নগুলিকে ঢেকে রাখা জঞ্জাল থেকে 144,000-এর মন্দিরকে শুদ্ধ করেন তখন তিনি নির্দেশ করেন যে শেবনা দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্তদের তিনি ঢাকবেন। স্বর্গের জানালাগুলি খোলার পূর্বে রত্নগুলি জঞ্জালে আচ্ছাদিত ছিল, আর যখন সেই জঞ্জাল বিতাড়িত হয় তখন জঞ্জালই লজ্জায় আচ্ছাদিত হয়। উইলিয়াম মিলারের স্বপ্ন 144,000-এর মোহরাঙ্কনকে চিহ্নিত করছে।
ওই পেটিকাটিই মালাখির ভাণ্ডার ঘর, পিতরের আত্মিক গৃহ এবং ইলিয়াহের সেই তাঁবু যা নির্মাণ করতে পিতর ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ধুলি ঝাড়ার বুরুশধারী পুরুষ যখন রত্নসমূহ পেটিকার মধ্যে নিক্ষেপ করেন, তখন তিনি 144,000 মোহরবদ্ধকরণকে চিত্রিত করেন। মালাখি সেই পরীক্ষাটিকে চিহ্নিত করেন, যা প্রমাণ করে যে ঈশ্বরের প্রজা সত্যই তার কাছে প্রত্যাবর্তন করেছে।
তখন যারা সদা প্রভুকে ভয় করত, তারা পরস্পরের সঙ্গে প্রায়ই কথা বলত, আর সদা প্রভু কর্ণপাত করলেন ও শুনলেন। এবং যারা সদা প্রভুকে ভয় করে ও তার নামকে চিন্তন করে, তাদের স্মরণে তার সম্মুখে একটি স্মরণ পুস্তক লেখা হল। আর সেনাবাহিনীর সদা প্রভু বলেন, সেই দিনে যখন আমি আমার রত্নরাজি একত্র করব, তারা আমার হবে এবং আমি তাদের প্রতি করুণা করব, যেমন একজন ব্যক্তি তাকে সেবা করা নিজ পুত্রের প্রতি করুণা করে। তখন তোমরা ফিরে এসে ধার্মিক ও অধার্মিকের মধ্যে যে ঈশ্বরের সেবা করে এবং যে তাকে সেবা করে না, তাদের মধ্যে ভেদ বিচার করবে। মালাখি 3:16-18।
উক্ত অংশে ফিরে আসা একটি মুখ্য শব্দ, কারণ ঈশ্বর তার প্রজাদের তার নিকটে ফিরে আসতে আহ্বান করেন, কিন্তু তিনি তাদেরকে দশমাংশ ও অর্ঘ ফিরিয়ে দিয়ে তাকে পরীক্ষা করতে চ্যালেঞ্জও করেন। এবং এমন এক সময়ও আছে যখন ধার্মিকেরা ফিরে আসবে এবং তদ্বারা তারা জ্ঞানী ও মূর্খের মধ্যে পার্থক্য অনুধাবন করবে। যারা প্রভুকে ভয় করত এবং তার নাম নিয়ে চিন্তন করত, তারাই 144,000 পতাকা স্বরূপ হবে।
প্রভুর ভয়ই প্রথম পরীক্ষা। অতএব যখন ষোড়শ পদে তখন যারা প্রভুকে ভয় করেছিল এই কথাটি বলা হয়েছে, সেটি ভাববাদী আখ্যানের পূর্ব প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে।
সদাপ্রভু বলেন, তোমাদের কথাগুলি আমার বিরুদ্ধে কঠোর হয়েছে, তবু তো মরা বল, আমরা তো তোমার বিরুদ্ধে এত কি বলেছি। তোমরা বলেছ ঈশ্বরের সেবা করা নিরর্থক, এবং আমরা তার বিধান পালন করেছি এবং সেনাবাহিনীর প্রভুর সম্মুখে শোকার্তভাবে চলেছি, তাতে আমাদের লাভই বা কি? আর এখন আমরা গর্বীদের ধন্য বলি। হ্যাঁ, যারা দুষ্কর্ম করে তারা সমৃদ্ধ হয়, এমন কি যারা ঈশ্বরকে পরীক্ষা করে তারাও রক্ষা পায়। মালাখি 3:15।
মালাখি বলেন, এবং এখন আমরা অহংকারীদের সুখী বলি।
এফ্রাইমের মত্তদের অহংকারের মুকুট বলা হয়, এবং যখন তারা মনে করল যে মুসা ও এলিয়া তাদের যন্ত্রণা দানকারী সেই দুই ভাববাদী মৃত, তখন তারা আনন্দিত হল। তারা এতটাই আনন্দিত হল যে পরস্পরকে উপহার প্রেরণ করল।
আর তাদের মৃতদেহ সেই মহান নগরের রাস্তায় পড়ে থাকবে, যাকে আধ্যাত্মিকভাবে সদম ও মিশর বলা হয়, যেখানে আমাদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আর জনগণ, গোষ্ঠী, ভাষা ও জাতিসমূহ তাদের মৃতদেহ 3 দিন ও আধ দিন ধরে দেখবে, এবং তাদের মৃতদেহ কবরস্থ করতে দেবে না। আর যারা পৃথিবীতে বাস করে তারা তাদের নিয়ে আনন্দ করবে ও উল্লাস করবে, এবং একে অপরকে উপহার পাঠাবে, কারণ এই দুই নবী পৃথিবীতে বাসকারীদের যন্ত্রণা দিয়েছিল। প্রকাশিত বাক্য 11:10।
18 জুলাই 2022 থেকে 2023 সাল পর্যন্ত গর্বিতরা সুখী ছিল। 18 জুলাই 2022-এ বাণীটি প্রভুর বিরুদ্ধে কঠোর ছিল। 18 জুলাই 2022-এ আমরা অনুধাবন করিনি কত ভয়াবহভাবে আমরা ঈশ্বর ও তার বাক্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। হতাশ হয়ে আমরা প্রতীক্ষাকালে প্রবেশ করলাম, যা এই বিলাপ দ্বারা চিত্রিত। ঈশ্বরের সেবা করা নিরর্থক, আর আমরা তার বিধান পালন করেছি এবং সেনাবাহিনীর প্রভুর সম্মুখে শোকার্তভাবে চলেছি, তাতে আমাদের কি লাভ? এটি জিরোমিয়ার বিলাপের সমান্তরাল, যখন তিনি প্রথম হতাশাকে চিত্রিত করেন।
বিদ্রূপকারীদের সভায় আমি বসিনি, উল্লাসও করিনি। তোমার হাতের কারণে আমি একাকী বসেছিলাম, কারণ তুমি আমাকে ক্ষোভে পরিপূর্ণ করেছ। আমার যন্ত্রণা অবিরাম কেন, আর আমার ক্ষত কেন এমন আরোগ্যহীন যে আরোগ্য লাভ করতে অস্বীকার করে? তুমি কি সম্পূর্ণরূপে আমার নিকট মিথ্যাবাদীর ন্যায় হবে এবং এমন জলস্রোতের ন্যায় যা ফুরিয়ে যায়? জিরোমিয়া 15:17-18।
2022 সালের 18 জুলাইয়ের ভবিষ্যৎবাণী প্রসঙ্গে আমাদের বাক্য ছিল দুর্বিনীত, এবং তখন আমরা জানতাম না যে আমরা কত ভয়াবহভাবে বিদ্রোহে লিপ্ত হয়েছিলাম। হতাশার সময়ে বিলম্বের কাল চলমান ছিল। এদিকে এক শ্রেণী শোক করছিল আর অন্য শ্রেণী উল্লসিত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে মালাখি বলেন,
তখন যারা সদাপ্রভুকে ভয় করত তারা পরস্পর বারংবার কথা বলত, আর সদাপ্রভু মনোযোগ করলেন ও শুনলেন, এবং তার সম্মুখে একটি স্মৃতির পুস্তক লিপিবদ্ধ হল। যারা সদাপ্রভুকে ভয় করত এবং তার নাম স্মরণ করত, তাদের জন্য সেনাবাহিনীর সদাপ্রভু বলেন, যেদিনে আমি আমার রত্নরাজি একত্র করব,
সেই দিনে তারা আমারই হবে, আর আমি তাদের রেহাই দেব, যেমন একজন মানুষ আপন পুত্রকে রেহাই দেয় যে তাকে সেবা করে।
তখন তোমরা ফিরে এসে ধার্মিক ও দুষ্টের মধ্যে এবং যে ঈশ্বরের সেবা করে ও যে তাঁর সেবা করে না তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। মালাখি 3:16-18।
2024 সালে প্রভুর ভয় দ্বারা প্রতিনিধিত্বকৃত ভিত্তিগত পরীক্ষা উপস্থিত হল। সে পরীক্ষায় দুই শ্রেণী প্রকাশিত হল এবং ওই দুই শ্রেণী যাহাদের দ্বারা গঠিত ছিল সেই গোষ্ঠী 3.5 দিনব্যাপী নিয়মিত জুম সভায় পরস্পরের সঙ্গে প্রায়ই আলাপ আলোচনায় লিপ্ত ছিল। প্রভু তাদের আলোচনা শুনলেন। যে শ্রেণী প্রভুকে ভয় করিত তাহারা তাহার নাম বিষয়ে চিন্তন করিল। পালমনি, জিহুদার গোত্রের সিংহ, আলফা ও ওমেগা, সত্য, বাক্য, বিস্ময়কর ভাষাবিদ, কোণশিলা ও শীর্ষশিলা, মেষ শাবক, স্বর্গীয় মহাযাজক, মন্দির, শিলা, যাহারা সেই পুস্তকে অন্তর্ভুক্ত হইলেন তাহারা মহিমার রাজ্যের ধ্বজার প্রতিনিধিত্বকারী মুকুটে স্থাপিত রত্ন হইবেন। যখন তিনি সেই রত্নসমূহ সমবেত করেন তখন তাহারা আবার ফিরে আসিয়া ধার্মিক ও দুষ্টের মধ্যে পার্থক্য করিবে। যখন তিনি রত্নসমূহ রত্নপেটিকায় স্থাপন করেন তখনই প্রকাশ পায় কে মূর্খ এবং কে জ্ঞানী।
মালাখি লিপিবদ্ধ করেছেন,
আমার কাছে ফিরে এসো এবং আমি তোমাদের কাছে ফিরে আসব।
কিন্তু তোমরা বলেছ
আমরা কোন বিষয়ে প্রত্যাবর্তন করব?
সমস্ত দশমাংশ ভাণ্ডারাগারে আনো যাতে আমার গৃহে খাদ্য থাকে, এবং এ দ্বারা এখন আমাকে পরীক্ষা করো। বলেন সেনাবাহিনীর সদাপ্রভু, আমি কি তোমাদের জন্য স্বর্গের জানালাগুলি খুলে দেব না এবং তোমাদের ওপর এমন আশীর্বাদ ঢেলে দেব যে তা ধারণ করার জন্য তোমাদের কাছে যথেষ্ট স্থান থাকবে না?
ভাণ্ডার গৃহটি হল রত্নপেটিকা, আর দশমাংশ হল বুদ্ধিমতী কুমারীরা। ভাণ্ডার গৃহ অর্থ ঈশ্বরের বাক্য, যা সত্যের এক নতুন কাঠামোর মধ্যে স্থাপিত। যে রত্নগুলি সেই পেটিকায় নিক্ষিপ্ত হয় সেগুলি হল মধ্যরাত্রির আর্তনাদের বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সত্যসমূহ। নেহেমিয়ার শুদ্ধিকরণের বর্ণনায় যেমন চিহ্নিত হয়েছে, দশমাংশ মন্দিরের একটি নির্দিষ্ট কক্ষে সংরক্ষিত থাকত। রত্নপেটিকা ও ভাণ্ডার গৃহ অথবা পিতরের আত্মিক গৃহ ঈশ্বরের মন্দিরকে প্রতিনিধিত্ব করে, এবং রত্নসমূহ প্রতিনিধিত্ব করে সেই মানব মন্দিরসমূহকে যারা পরমোচ্চের গুপ্ত স্থানে ঈশ্বরত্বের সঙ্গে যুক্ত। মানবীয় বার্তাবাহকদের ঈশ্বরীয় বার্তা থেকে পৃথক করা যায় না। রত্নসমূহ একদিকে ঈশ্বরের দূতগণ এবং অন্যদিকে তারা যে বার্তা ঘোষণা করেন সেই বার্তাও বটে। দিব্য প্রেরণা প্রায়ই বার্তা ও বার্তাবাহককে একত্রে শনাক্ত করে।
যেমন তিনি প্রাচীন ইসরায়েলকে ডেকেছিলেন, তেমনি এই যুগে ঈশ্বর তার গির্জাকে পৃথিবীতে আলোরূপে দাঁড়াতে আহ্বান করেছেন। সত্যের পরাক্রমশালী কুঠার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্বর্গদূতের বার্তাবলী, এর দ্বারা তিনি তাদের অন্যান্য গির্জা ও জগৎ থেকে পৃথক করেছেন, যাতে তাদের তিনি নিজের সঙ্গে পবিত্র নৈকট্যে আনতে পারেন। তিনি তাদের তার ব্যবস্থার ধারক করেছেন এবং এই সময়ের জন্য ভবিষ্যৎবাণীর মহান সত্যসমূহ তাদের নিকট অর্পণ করেছেন। যেমন প্রাচীন ইসরায়েলের কাছে পবিত্র বাণীসমূহ অর্পিত হয়েছিল, তেমনি এগুলোও সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক পবিত্র আমানত। প্রকাশিত বাক্য 14-3 স্বর্গদূত প্রতিনিধিত্ব করে সেই সকল লোককে যারা ঈশ্বরের বার্তার আলো গ্রহণ করে এবং তার প্রতিনিধি হয়ে পৃথিবীর দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে সতর্কবাণী ধ্বনিত করতে বেরিয়ে পড়ে। খ্রিস্ট তার অনুসারীদের ঘোষণা করেন, তোমরাই পৃথিবীর আলো। যে প্রত্যেক আত্মা যিশুকে গ্রহণ করে তাদের প্রতি কালভারীর ক্রুশ এ কথা বলে, মানবাত্মার মূল্য দেখো, তোমরা সারা পৃথিবীতে গিয়ে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। এই কাজকে কোনো কিছুই বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না। এটি সময়ের পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। এটি অনন্তকালের মতোই সুদূর প্রসারী হতে হবে। মানুষের আত্মার মুক্তির জন্য যে আত্মত্যাগ তিনি করেছিলেন, তাতে যিশু যে প্রেম প্রকাশ করেছিলেন, সেই প্রেমই তার সকল অনুসারীকে চালিত করবে। টেস্টিমনিজ খণ্ড 5:45।
পরবর্তী প্রবন্ধে আমরা এই ধারণাসমূহ সংহত করতে আরম্ভ করব।
আমার জীবনের গত 50 বছরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করার অমূল্য নানা সুযোগ পেয়েছি। আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় অভিজ্ঞতা লাভ করেছি। স্বর্গদূতদেরকে আকাশমধ্যস্থে উড্ডীয়মান অবস্থায় উপস্থাপিত করা হয়েছে, যারা জগতের প্রতি সতর্কতার বার্তা ঘোষণা করছে এবং যাদের বার্তার এই পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলোতে বসবাসকারী মানুষের প্রতি প্রত্যক্ষ প্রাসঙ্গিকতা আছে। কেউ এই স্বর্গদূতদের কণ্ঠস্বর শোনে না, কারণ তারা স্বর্গীয় মহাজগতের সঙ্গে সঙ্গতি রেখে কার্যরত ঈশ্বরের জনগণের প্রতিনিধিত্বকারী প্রতীক মাত্র। ঈশ্বরের আত্মা দ্বারা আলোকিত এবং সত্যের দ্বারা পবিত্রকৃত পুরুষ ও নারীরা ক্রমানুসারে এই তিনটি বার্তা ঘোষণা করেন। এই গম্ভীর কর্মে আমি একটি ভূমিকা পালন করেছি। আমার প্রায় সমগ্র খ্রিস্টীয় অভিজ্ঞতা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে জীবিত এমন অনেকে আছেন যাদের অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতার সদৃশ। তারা এই সময়ের জন্য উদ্ঘাটিত হতে থাকা সত্যকে স্বীকার করেছেন। তারা মহান নেতা, প্রভুর সৈন্যবাহিনীর সেনাপতির সঙ্গে সমপদক্ষেপে চলেছেন। বার্তাসমূহের ঘোষণায় ভবিষ্যৎবাণীর প্রত্যেকটি নির্দিষ্ট বিবরণ পূর্ণ হয়েছে। যারা এই বার্তাসমূহের ঘোষণায় অংশগ্রহণ করার বিশেষ সৌভাগ্য পেয়েছিলেন, তারা এমন এক অভিজ্ঞতা অর্জন করেছেন যা তাদের নিকট সর্বাপেক্ষা মূল্যবান। এবং এখন, যখন আমরা এই অন্তিম দিনগুলির বিপদের মধ্যে আছি, যখন চারিদিক থেকে এখানে খ্রিস্ট, এখানেই সত্য এই কথা শোনা যাবে, যখন অনেকের প্রধান তাগিদ হচ্ছে আমাদের সেই বিশ্বাসের ভিত্তিকে টলিয়ে দেওয়া, যে বিশ্বাস আমাদেরকে গির্জাসমূহ এবং জগৎ হইতে বাহিরে ডেকে এনে জগতে একটি বৈশিষ্ট্যময় জাতিরূপে দাঁড় করিয়েছে, তখন যোহনের ন্যায় আমাদের সাক্ষ্য প্রদান করা হবে। আদিতে যাহা ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা আমরা আমাদের চক্ষে দেখিয়াছি, যাহার প্রতি আমরা দৃষ্টিপাত করিয়াছি এবং যাহাকে আমরা আমাদের হাতে স্পর্শ করিয়াছি, জীবনের বাক্য সম্বন্ধে যাহা আমরা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহাই আমরা তোমাদিগকে ঘোষণা করি, যেন তোমরাও আমাদের সহভাগিতায় অংশী হও। আমি সাক্ষ্য দিচ্ছি, যা আমি দেখেছি, যা আমি শুনেছি এবং জীবনের বাক্য সম্বন্ধে যা আমার হাত স্পর্শ করেছে, আর এই সাক্ষ্য যে পিতা ও পুত্রের, আমি তা জানি। আমরা দেখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে সত্যের উপস্থাপনার সঙ্গে পবিত্র আত্মার শক্তি সহগামী হয়েছে, কলম ও কণ্ঠে সতর্ক করেছে এবং বার্তাসমূহ তাদের ক্রমানুসারে প্রদান করেছে। এই কর্ম অস্বীকার করা মানে পবিত্র আত্মাকে অস্বীকার করা, এবং এতে আমরা সেই দলের অন্তর্ভুক্ত হব যারা প্রলোভন দানকারী আত্মাসমূহের প্রতি কর্ণপাত করে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে। শত্রু অতীতের বার্তাসমূহে প্রকাশিত আমাদের বিশ্বাসের স্তম্ভসমূহের প্রতি বিশ্বাসীদের আস্থা উপড়ে ফেলতে সম্ভাব্য সকল উপায় অবলম্বন করবে। সেই বার্তাসমূহই আমাদেরকে শাশ্বত সত্যের উচ্চ মঞ্চে স্থাপন করেছে এবং এই কার্যকে প্রতিষ্ঠিত করেছে ও তার স্বরূপ নির্ধারণ করেছে। ইসরায়েলের প্রভু ঈশ্বর তার প্রজাদের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের কাছে স্বর্গীয় উৎসের সত্য উদ্ঘাটন করেছেন। তার কণ্ঠ শোনা গেছে এবং এখনও শোনা যায়, শক্তি থেকে শক্তিতে, অনুগ্রহ থেকে অনুগ্রহে, মহিমা থেকে মহিমায় অগ্রসর হও। কার্য ক্রমশ দৃঢ়তর ও বিস্তৃত হচ্ছে, কারণ ইসরায়েলের প্রভু ঈশ্বর তার প্রজাদের রক্ষা কবচ। যারা সত্যকে কেবল তাত্ত্বিকভাবে যেন আঙুলের ডগা দিয়ে ধরে রেখেছে, যারা তার নীতিগুলিকে আত্মার অন্তপবিত্র স্থানে আনয়ন করেনি বরং মুখ্য সত্যকে বহিঃপ্রাঙ্গণেই রেখে দিয়েছে, তারা এই জাতির অতীত ইতিহাসে কোনো পবিত্রতা দেখবে না। যে ইতিহাস তাদেরকে আজ যা করেছে এবং তাদেরকে পৃথিবীতে আন্তরিক দৃঢ় প্রতিজ্ঞ ধর্মপ্রচারক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এই সময়ের জন্য সত্য অত্যন্ত মূল্যবান। কিন্তু যাদের হৃদয় শিলাখ্রিস্ট যীশুর ওপর পড়ে ভগ্ন হয়নি, তারা সত্য কী তা দেখবে না এবং অনুধাবনও করবে না। তারা তাদের নিজস্ব ধারণাকে যা সন্তুষ্ট করে তাই গ্রহণ করবে এবং যে ভিত্তি স্থাপিত আছে তার পরিবর্তে আরেকটি ভিত্তি নির্মাণ করতে আরম্ভ করবে। তারা নিজেদের অহমিকা ও আত্মমর্যাদাকে প্রশ্রয় দেবে এই ভেবে যে তারা আমাদের বিশ্বাসের স্তম্ভসমূহ অপসারণ করতে এবং সেগুলির স্থানে তাদেরই উদ্ভাবিত স্তম্ভ প্রতিস্থাপন করতে সক্ষম। সময় বিদ্যমান থাকা পর্যন্ত এটি অব্যাহত থাকবে। বাইবেলের নিবিড় অধ্যয়নকারী যে কেউ এই পৃথিবীর ইতিহাসের সমাপনী দৃশ্যপটে যারা বাস করছেন তাদের গুরুগম্ভীর অবস্থান দেখবে ও অনুধাবন করবে। তারা নিজেদের অক্ষমতা ও দুর্বলতা অনুভব করবেন এবং মাত্র ধার্মিকতার বাহ্যিক রূপ নয় বরং ঈশ্বরের সঙ্গে এক জীবন্ত সংযোগ লাভ করাকেই নিজেদের প্রথম কর্তব্য বলে গ্রহণ করবেন। যতক্ষণ না অন্তরে খ্রিস্ট গৌরবের আশা গঠিত হন ততক্ষণ তারা বিশ্রাম নেবেন না। নিজ সত্তা মরে যাবে, অহংকার আত্মা থেকে বিতাড়িত হবে এবং তারা খ্রিস্টের নম্রতা ও মৃদুতা লাভ করবেন। নোটবুক লিফলেটস 60-61।